আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিকাল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইসলামের বাস্তব ঘটনা অনুষ্ঠানে। আপনারা হয়তো অবগত রয়েছেন যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলামের বিভিন্ন সত্য ঘটনাকে শ্রবণ করে থাকি এবং এর থেকে মাদানী ফুল নিজের জীবনে সাজানোর প্রচেষ্টা চালিয়ে থাকি। ইসলামী ভাইরা, বরাবরের মতো আজকেও একটি ইসলামের বাস্তব ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। চলুন, এই ঘটনা শ্রবণ করার পূর্বে আমরা হাদিস মুবারকা শ্রবণ করে নিই, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফের ফজিলত বর্ণিত রয়েছে। আল ফিরদুস বিমাসুরিল খাত্তাব, দ্বিতীয় খণ্ড, 408 পৃষ্ঠার হাদিস নং 3814, এর মধ্যে দু জাহানের সুলতান সরওয়ে জিশান মাহবুবে রহমান হুজুর আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর দুরুদে পাক পাঠ করাটা কুল সিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরুদ শরীফ পড়বে, তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া মক্কি ইয়া মাদানি ইয়া আরবি ইয়া হাশিম ইয়া মুত্তালিব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা মুআজ্জামায় ইসলামের দাওয়াত কে আল্লাহ তাআলা নির্দেশে প্রচার করতে শুরু করলেন, তখন কাফিরেরা মুসলমানদেরকে নানাভাবে কষ্ট দিতে আরম্ভ করল। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মক্কা মুআজ্জামা থেকে হিজরত করার অনুমতি দিলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অনুমতি পাওয়ার পর একদা হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট তাশরিফ আনলেন এবং ওনাকে জানালেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্র তিনি আরজ করলেন, আমি আপনার সঙ্গী হতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমাকেও আপনার সাথে যাওয়ার অনুমতি দিন। হিজরতের রাতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে শহীদ করার জন্য যখন কাফিররা তার ঘরকে ঘিরে ফেলেছিল, তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের সম্মুখ দিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন, অথচ তাদের কেউ টের পেল না। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তাশরিফ নিয়ে গেলেন। ফরমালেন, হে আবু বকর, আমি এই মুহূর্তে হিজরত করছি এবং মক্কা ত্যাগ করছি। সিদ্দিক আকবর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সাথে যাব। ফরমালেন, চলো। সিদ্দিক আকবর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে সহযাত্রী হওয়ার অনুমতি পাওয়া মাত্র আনন্দ কেঁদে দিলেন এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে যাবার জন্য তৈরি হয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাব্বারার উদ্দেশ্যে রওনা হলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অগ্রগামী, আবার কিছুক্ষণ পশ্চাৎগামী, কিছুক্ষণ আগে কিছুক্ষণ পিছনে চলতে লাগলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এই কারণ জিজ্ঞেস করলেন। এর কারণ যখন জিজ্ঞেস করলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছি যে সামনে বা পিছন থেকে যেদিক থেকে শত্রু আপনার উপর আক্রমণ করুক, সেটা যেন আমার উপর হয় এবং আমি যেন হুজুরের জন্য উৎসর্গ হতে পারি। এবং হুজুরের উপর যেন কোনো আঘাত না আসে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কেমন অতন্দ্র প্রহরী ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কেমন পাহারা দিয়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েছিলেন, এটা মহাব্বত, ভালোবাসার বহিঃপ্রকাশ। এভাবে পথ চলতে চলতে যখন সুর পর্বতে পৌঁছলেন, পাহাড়ে একটি গুহা ছিল যার নাম ছিল ওয়াম গুহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গুহায় তাশরিফ রাখার জন্য মনস্থ করলেন। সেদিকে এগিয়ে যাচ্ছিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দাঁড়ান, প্রথমে আমাকে ভিতরে যাবার অনুমতি দিন। পুরনো গুহা, সম্ভবত এটার পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন রয়েছে, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর তাশরিফ নিয়ে আসবেন। অতএব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহায় প্রবেশ করলেন, সেটা পরিষ্কার করতে লাগলেন। যেখানে কয়েকটি গর্ত ছিল, তিনি স্বীয় কাপড় দ্বারা ওই গর্তগুলোকে বন্ধ করতে লাগলেন, যাতে কোনো বিষধর প্রাণী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে না পারে। কাপড়ের টুকরো শেষ হয়ে যাওয়ার ফলে একটি বিরাট বিষাক্ত সাপের গর্তের মুখ বন্ধ করতে পারলেন না, তাই হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানের পরোয়া না করে স্বীয় পায়ের গোড়ালি সেই গর্তের মুখে রাখলেন এবং এটাই চিন্তা করতে লাগলেন যে কোনো কিছু হলে আমার হোক, কিন্তু হুজুরের যেন কোনো কষ্ট না হয়। গর্তের মুখে পা রাখার পর হুজুরকে ভিতরে আসার জন্য আহ্বান করলেন। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম গুহার ভিতর তাশরিফ নিয়ে গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে মাথা রেখে ওনার নুরানি মস্তক মুবারক রেখে বিশ্রাম নিতে লাগলেন। এদিকে যে গর্তের মধ্যে বিষধর সাপ ছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তের মধ্যে পা রেখে অবস্থান করছিলেন, সেই গর্তের বিষাক্ত সাপ তাকে দংশন করলো এবং ভীষণ যন্ত্রণা করতে আরম্ভ করলো, কিন্তু তিনি যথাস্থানে অটল রইলেন যাতে হুজুরের বিশ্রামের ব্যাঘাত না ঘটে। বিষের যন্ত্রণায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ দিয়ে পানি বের হয়ে আসলো এবং কয়েক ফোঁটা হুজুরের গায়ে পড়ল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরের কান্না করার কারণ জিজ্ঞেস করলেন। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক, আমাকে সাপে কামড় দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সিদ্দিক আকবরের দংশিত স্থানের মধ্যে নিজ থুতু মুবারক লাগিয়ে দিলেন এবং সাথে সাথে বিষ ক্রিয়া বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষ ক্রিয়াকে বন্ধ করে দিলেন, তখন গুহায় প্রবেশ করার যে রাস্তা ছিল ওই রাস্তার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান ছিলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একটি গাছ যেটা অদূরে ছিল ওই বৃক্ষটিকে, ওই গাছটিকে ইশারা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারা পাওয়া মাত্র ওই গাছ গুহার সম্মুখে এসে গেল। বৃক্ষটি তার জড়গুলো দিয়ে গুহাটিকে এমনভাবে আটকিয়ে নিল যেন মনে হয় যে এই বৃক্ষটি পূর্ব থেকে এখানে অবস্থান করছে। আর বৃক্ষের শাখা প্রশাখায় গুহার মুখ বন্ধ হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন এক মাকড়সা প্রেরণ করলেন যেটা সেই বৃক্ষের শাখায় জাল তৈরি করলো। এসব আয়োজন এই জন্য ছিল যে কাফিররা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি যেন টের না পায় এবং গুহার মুখে বৃক্ষ এর শাখায় মাকড়সার জাল দেখে যেন তারা মনে করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভিতরে অবস্থান করছেন না, করতে পারেন না। এদিকে কাফিররা যখন জানতে পারলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে হিজরত করেছেন, রুয়ান মক্কা ত্যাগ করেছেন, তখন তারা খুবই আশ্চর্য হলো যে এদিক সেদিক তারা তালাশ করতে লাগলো কোথায় গেল। তখন তারা খুবই আশ্চর্য হয়ে হন্য হয়ে যখন খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে তাদের কয়েকজন অনুসন্ধানকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন পেয়ে গেল, তখন সেটাকে তারা অনুসরণ করতে লাগলো। সেই পদচিহ্নকে অনুসরণ করতে করতে তারা সোর পর্বতের পাশে এসে দাঁড়ালো এবং তারা বুঝতে পারলো যে এই রাস্তা দিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গমন করেছেন। কিন্তু তারা যখন সোর পাহাড়ের কাছে এসে পৌঁছালো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর পদচিহ্ন পেল না। তারা হৈরান হয়ে গেল যে কি, কোথায় গেল, উনি কোন দিকে গেল, তালাশ করতে লাগলো তারা এদিক সেদিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এদিক সেদিক খোঁজাখুঁজি করে, ডানে নাকি বামে, কোথায়, আগে না পিছনে, কোথায় গেল, তারা কোনো হদিস পাচ্ছিল না। এর মধ্যে আরো কয়েকজন কাফির এসে ওই সোর পাহাড়ের নিচে করল। তারা যখন সবাই ওইখানে দাঁড়িয়েছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহা থেকে তাদের পা দেখতে পাচ্ছিল, এতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাবড়িয়ে গেলেন, অস্থির হয়ে পড়লেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফিরদের পা দেখা যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছেন। ইত্তবসরে কাফিরদের মধ্যে একজন কেউ বলে উঠল, কেউ গুহার ভিতর গিয়ে একটু দেখে আসতে পারো। যখন সে এই কথা বলল, অন্য কাফিররা তাকে বোকা বানাতে লাগলো এবং বলতে লাগলো যে বৃক্ষের দিকে তাকিয়ে দেখো, গুহার মুখে বৃক্ষ তার ডাল পালাকে ছড়িয়ে দিয়েছে এবং মাকড়সা জাল বুনেছে, তাহলে কিভাবে এর মধ্যে কেউ থাকতে পারে, আর যদি কেউ এর মধ্যে প্রবেশ করত তাহলে ডাল পালাগুলো এলোমেলো থাকতো, গুছালো থাকতো এবং মাকড়সার জাল এখানে থাকতো না। অর্থাৎ সেখানে এই গুহার মধ্যে কেউ থাকার প্রশ্নই আসে না। অতএব তারা নিরাশ হয়ে ফিরে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন, ওনারা সম্পূর্ণ আল্লাহ তাআলার হেফাজতে রইলেন। যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের পারা 10 রুকু 12 এবং মিশকাত শরীফের মধ্যে 50 পৃষ্ঠায় রুহুল বয়ানের মধ্যে 902 পৃষ্ঠায় প্রথম জিলদে প্রথম অধ্যায়ে এবং মুফাসসিরিনে কিরাম মুহাদ্দিসিনে কিরাম এর বর্ণনা উল্লেখ করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই গুহায় অবস্থানের যে বাস্তব চিত্র আমরা অবলোকন করলাম, সেটা থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সর্বপ্রথম এই শিক্ষা এটা যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাথী, সঙ্গী, সাহাবি হিসাবে আখ্যায়িত করেছেন। এতে বোঝা গেল যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ সঙ্গী সাথী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তুমি চিন্তা করো না, লা তাহজান, ইন্নাল্লাহ মাআনা, যে তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছেন। এটা দ্বারা এটা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও রয়েছেন। অতএব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর খলিফা হওয়াটা বরহক, এবং তিনি আত্মসাৎকারী, অত্যাচারী, জুলুমকারীও ছিলেন না, বরং তিনি সৎ ন্যায় পরায়ণ ছিলেন। অতএব এরপরও যারা সিদ্দিক আকবরকে জালিম বলবে, অত্যাচারী বলবে, তারা যেন কোরআনুল কারীমের ওই আয়াতকে অস্বীকার করে না, ওযুবিল্লাহ। এই থেকে আমরা আরো শিক্ষা গ্রহণ করতে পারি যে হিজরতের রাতে হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে ওনাকে সাথে নিয়ে বের হয়েছেন, এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছুকে ত্যাগ করে হুজুরের সাথে বের হয়ে গিয়েছেন। বাস্তবতা এটাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জান, নিজের প্রাণ, নিজের মাল থেকে বেশি ভালোবাসতেন, বিদায় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবকিছু ত্যাগ করে বের হয়ে গিয়েছিলেন হিজরতের রাতে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এত শান দিয়েছেন যে গুহার সাথী হওয়ার তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন গুহার সাথী হওয়ার। প্রিয় ইসলামী ভাইরা, যখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গুহার মধ্যে যাচ্ছিলেন, এর পূর্বে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইরশাদ করলেন যে প্রথমে আমি প্রবেশ করব, অতঃপর আপনি, কেননা এর মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু থাকতে পারে। মুহাদ্দিসিনে কিরাম ওই সাপের দংশন এর ব্যাপারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওই গুহার মধ্যে সাপ কেন দংশন করেছিলেন এই ব্যাপারে ইরশাদ করেন যে ওই সাপ যেটা ছিল এটা অনেক বছর যাবত সে অপেক্ষমান ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা মুনাব্বরায় হিজরত করে যাবেন এবং যাওয়ার সময় এই গুহার মধ্যে অবস্থান নেবেন, আর ওই সাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারার দর্শন লাভে ধন্য হবেন। তাই ওই সাপ সিদ্দিক আকবরকে দংশন করলো, যার কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দংশিত হয়েছিলেন। আর কারণ এটাই ছিল যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করার মাধ্যমে সাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভের আকাঙ্ক্ষাকে ব্যক্ত করেছিলেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাপ ততক্ষণ দেখতে পাচ্ছিল না যতক্ষণ পর্যন্ত ওই গুহার গর্তের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুড়ালি, পা মুবারকের গুড়ালি ছিল। যখন উনি দংশিত হলেন তখন সেখান থেকে সরিয়ে নিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য মূলত ওই পা মুবারকে সাপ দংশন করেছিল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ত্যাগ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য শুনছি, যা আমাদের জীবনে অতীব গুরুত্বপূর্ণ। আমরা আল্লাহর হাবিবকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার যে বাস্তব নমুনা ওনার সাহাবায়ে কিরামগণ দিয়েছেন, ওনারা ওনাদের জান, মাল, সময় সব কিছুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কুরবান করে দিয়েছেন। অথচ আমরা নবীকে ভালোবাসার দাবি করা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে নবীর সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাই না। দুর্ভাগ্য হলো সত্য, আমরা আজকে নবীর সুন্নত থেকে অনেক দূরে রয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেতে হলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার প্রমাণ দিতে হলে আমাদের আজকে নবীর সুন্নতকে বাস্তবায়ন করা অতীব জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস মুবারকার সারমর্ম হচ্ছে যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতের সঙ্গী হবে। আমরা সবাই চাই যে নবীর সাথে জান্নাতের সঙ্গী হব, কিন্তু দুর্ভাগ্য যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতে চাই জান্নাতে, কিন্তু আমরা নবীর সুন্নতকে বর্জন করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন চালিয়েছেন সেভাবে আমরা জীবন চালাচ্ছি না। আমাদের খাবার, আমাদের চলা ফেরা, পোশাক পরিচ্ছদ সব কিছুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পরিপন্থী হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে পালন করার জন্য চেষ্টা করার, সচেষ্ট থাকার তৌফিক দান করুক। ইসলামী ভাইরা, ফি জামানের মধ্যে দাওয়াত ইসলামী আমাদেরকে চাচ্ছে যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত প্রেমিক হয়ে যাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃত ভালোবাসার দাবিদার হয়ে যাই, আর যেন নবীর সুন্নতকে বাস্তবায়ন করি। এই জন্যই তো দাওয়াত ইসলামী বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন করে থাকে, যেমন মাদানী কাফেলা রয়েছে দাওয়াত ইসলামীর, কাফেলায় সফরের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্র্যাকটিক্যাল শেখা যায়, নিজের জীবনে বাস্তবায়ন করা যায়, আমল করা যায়। আমির আহলে সুন্নত মাদানী নামত দিয়েছেন, যার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করার জজবা, উৎসাহ সৃষ্টি হয়ে থাকে। তো ইসলামের আসুন না আমরা দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যাই, দাওয়াত ইসলামের সাথে থাকি, দাওয়াত ইসলামের মাদানী মহলে থেকে নবীর সুন্নতকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তো ইসলামী ভাইরা, আমরা এই ঘটনা থেকে আরো শুনতে পেলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারকের দ্বারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই ক্ষত স্থান ছিল সেটা শিফা হয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারকের বদলতে বিষধর সাপের দংশন থেকেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজাত পেয়েছিলেন, যার মাধ্যমে এটা বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক হচ্ছে শিফা। এছাড়াও আমরা এটাও জানতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যদি চান, যা চান আল্লাহ তাআলার দরবারে তাই হতে পারে। যেমনি ভাবে ওই গাছকে নির্দেশ দিলেন যে ওই গাছ যেন গুহার সম্মুখে এসে যায়, নির্দেশ পাওয়া মাত্রই গাছ ওই গুহার সম্মুখে এসে তার জড়গুলোকে গুহার চারদিকে ছড়িয়ে দিল, ডালপালাগুলোকে গুহার চারদিকে ছড়িয়ে দিল, যার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ সেটা যে বৃক্ষ তরুলতা পর্যন্ত শ্রবণ করে, যেটা ঝড় পদার্থ সেটা পর্যন্ত শ্রবণ করে, অথচ এটার বাস্তব নমুনা আমরা জানতে পারি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ থেকে আমরা অনেকেই অনেক দূরে রয়েছি। আমরা মুসলমান হওয়া সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আদেশ নিষেধকে আমরা পালন করছি না, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন সেটাকে গ্রহণ করছি না, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন সেটাকে বর্জন করছি না। প্রিয় ইসলামী ভাইরা, অতএব আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন তা মানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা। কিন্তু আমরা সে থেকে, এই কার্যাবলী থেকে অনেক দূরে রয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, আসুন না, দাওয়াত ইসলামী আমাদেরকে এদিকেই তো আহ্বান করছে। দাওয়াত ইসলামী চাচ্ছে যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে পালন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ যেটা রয়েছে সেটাকে বর্জন করি, আর নবী করিম সাল্লাম যেটা নিষেধ করেছেন সেটাকে আমরা বর্জন করে দিই, আমরা দূরে সরে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যেটা রয়েছে এটাকে বাস্তবায়ন করি, মাদানী কাফেলাতে সফর করি। মাদানী কাফেলার মাধ্যমে অনেক অনেক মাদানী বাহার আপনারা হয়তো ইতিপূর্বেও শুনেছেন, মাদানী কাফেলার বদলতে যারা বেনামাজি ছিল তারা নামাজি হয়ে গিয়েছে, যারা সুন্নত থেকে দূরে ছিল তারা আলহামদুলিল্লাহ সুন্নতের পাবন্দ হয়ে গিয়েছে। মাদানী কাফেলার বদলতে আলহামদুলিল্লাহ যে মাথার মধ্যে খালি মাথায় ঘুরত, টুপি পর্যন্ত পরত না, সে আলহামদুলিল্লাহ হিয়াজাল্লাহ সবুজ সবুজ তাজ, আমামা শরীফ, পাগড়ি শরীফের তাজ সাজিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ হিয়াজাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা কেন এই সৌভাগ্য থেকে দূরে থাকব? দাওয়াত ইসলামের মাদানী মহল আমাদেরকে এইদিকে আহ্বান করছেন, দাওয়াত ইসলামের মাদানী মহল আমাদেরকে ডাকছেন যে আমরা যেন আমিরা আহলে সুন্নতের সেই মাদানী ইনামতের প্রতি আমল করি, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে পরিপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধে পরিপূর্ণ। প্রিয় ইসলামী ভাইরা, আপনি একবার মাদানী ইনামত সংগ্রহ করে দেখুন না, মাকতাবাতুল মদিনা থেকে মাত্র 2 টাকার হাদিয়ার বিনিময়ে আপনি একবার পড়ে দেখুন, দেখবেন আপনি বুঝতে পারবেন এটা, এই মাদানী ইনামত আপনার আমার জন্য কতটুকু প্রয়োজনীয়, কতটুকু আমাদের আজকে নেককার হওয়ার জন্য, নিজেকে সংশোধন করার জন্য মাদানী ইনামত কতটুকু আমাদের জন্য উপকারী। প্রিয় ইসলামী ভাইরা, অনুরোধ রইল, মাদানী ইনামত সংগ্রহ করুন, আপনাদের জিম্মাদারদের সাথে যোগাযোগ করুন, মাদানী ইনামত প্রতি মাসে এটা পূরণ করে নিজ এলাকার জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যাস গড়ে তুলুন ইনশাআল্লাহ সওয়াজাল। এর বরকতে আমলের প্রতি উৎসাহ, ঈমানের যে স্বাদ আস্বাদন করতে পারবেন ইনশাআল্লাহ সওয়াজাল। ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে আমরা এটাও জানতে পেরেছি যে কাফিররা যত বড়ই ষড়যন্ত্র করুক না কেন, তারা দারুন নদওয়াতে বসে ষড়যন্ত্র করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে দিবে। তবে এটা তো তারা জানে না যে রাখি আল্লাহ মারে কে। প্রিয় ইসলামী ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার জন্য তারা দারুন নদওয়াতে উপহার, উপঢৌকনের ঘোষণা পর্যন্ত করেছে, পুরস্কারের ঘোষণা পর্যন্ত করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের সমস্ত ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়েছেন। যেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর মুবারক ঘেরাও করার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন পাঠ করে তাদের কাফিরদের সম্মুখ দিয়েই বের হয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাফিরদের বাতিলদের যত ষড়যন্ত্র রয়েছে এই ষড়যন্ত্র থেকে হেফাজত করুক, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পরিশেষে আমরা আসুন না একটা নিয়ত করে নিই যে যখনই যেথাই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত সম্পর্কে জানবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত সম্পর্কে শুনতে পারবো, জানতে পারবো, আমরা সেটাকে বাস্তবায়ন করার আমল করার চেষ্টা করি এবং প্রকৃত মহাব্বত ভালোবাসার দাবিদার হই, যেভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাজে কর্মে আমলের মধ্যে ভালোবাসার বাস্তব প্রমাণ দিয়েছেন, আমরা তাদেরকে অনুসরণ করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত ভালোবাসার প্রমাণ দিয়েছেন, আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করি, তিনি কিভাবে প্রমাণ দিয়েছেন। আমরা চেষ্টা করি যে নিজের জানকে, নিজের মালকে, নিজের সময়কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে উৎসর্গ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু